রমজানুল মুবারকের স্মৃতিচারণ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, রমজানুল মুবারকের সম্মান ও মর্যাদার কথা কি আর বলবো, যার আগমনে মুসলমানদের অন্তর আনন্দে উদ্দীলিত হয়ে ওঠে, যার বদৌলতে জীবন পরিবর্তন হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে দোয়া যেন বারবার এই মুবারক রহমত ও বরকতপূর্ণ মাস আমাদের নসিব হয়। মাদিনী চ্যানেল বাংলা মাহে রমজানের মহিমান্বিত স্মৃতিচারণকে উজ্জীবিত করার জন্যে 1441 হিজরির মাহে রমজানে বিশেষ ট্রান্সমিশন আপনাদের জন্য নিয়ে আসছে জ্ঞান ও প্রজ্ঞা নেকির উৎসাহ প্রদানে পরিপূর্ণ অনুষ্ঠান রমজানুল মুবারকের স্মৃতিচারণ। আসুন রমজানুল মুবারকের সে স্মৃতিগুলোকে উজ্জীবিত করি। রমজানুল মুবারকের বরকতময় রাত্রিতে সাহারির সময় সরাসরি সম্প্রচারিত করা হয়েছিল অনুষ্ঠান ফয়জানে সাহারি। চলুন সেই অনুষ্ঠানের কিছু দৃশ্য দেখে আসি।
আজকের বিষয় আমাদের গুনাহের প্রতিকার।
আসলে বাপু, যে বিষয়টি নেওয়া হয়েছে আসলে আমাদের সমাজের মধ্যে এমন বিকট একটি আকার ধারণ করেছে গুনাহ বিষয়টি, তো এর প্রতিকার আমাদের অবশ্যই করা উচিত এবং করতে হবে। গুনাহ সাধারণত বলতে আমরা বুঝি মানুষ যে খারাপ কাজ করে, অন্যায় কাজ করে। তো এটা যদি আমরা পারিভাষিক ভাষা হিসাবে নিতে চাই তাহলে এভাবে, যে আল্লাহ তাআলা যেই হুকুম তার বান্দাদের প্রতি করেছেন যে এটা মানার জন্য, এটা করার জন্য, বান্দা যখন ওই শরীয়তের নিয়ম কানুন না মেনে নিয়ম কানুনের বিপরীত কাজ করে তখন সে গুনাহের মধ্যে লিপ্ত হয়। প্রতিটি মানুষ তাদের জীবন পাওয়ার একটি উদ্দেশ্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে প্রেরণ করেছেন, উদ্দেশ্য রয়েছে কি, ইবাদতের উদ্দেশ্য। আমরা এটা কোরআনে পাকের আয়াত সম্পর্কে জানি। এখানে একটি বিষয় যে আমরা সবাই জানি, যখন রাত হয় তখন আমাদের ঘরের মধ্যে যখন ঘুমাই, লাইট অফ করে ঘুমাই, যখন লাইট অফ করি তখন পুরো ঘরটা অন্ধকার হয়ে যায়, তখন আলো থাকে না। আর যখন আমরা লাইট জ্বালাই তখন অন্ধকার থাকে না। অর্থাৎ একটা অন্তরে বা একটা ঘরের মধ্যে একই সাথে আলো এবং অন্ধকার থাকতে পারে না, হয় আলো থাকবে না হয় অন্ধকার থাকবে। ঠিক তেমনি আমরা যদি এটাও চাই যে আমরা এই কাজটি করব, অর্থাৎ যখন আমরা নেকির কাজ করব, নেক কাজ যখন আমরা করতে থাকবো তখন কিন্তু গুনাহের কাজগুলো আমাদের থেকে অটোমেটিক চলে যাবে। এজন্য আমাদের প্রতিটি কাজ এমনভাবে করা উচিত যে কাজটি যেন গুনাহ থেকে বাঁচতে পারে এবং নেকির পথে আমরা পরিচালিত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনভাবেই তারগিব দিয়েছে কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে, যেন আমরা যেন এমন একটি দল হয়ে যাই যে দল নিজেরা নিজেকে বাঁচাবে, পাশাপাশি তারা নিজের এলাকায় এসে এলাকাবাসীকে বাঁচাবে, গুনাহের প্রতিকার করবে। তো একজন মুসলমান হিসেবে আমাদের এটা উচিত যে আমি নিজে গুনাহ থেকে বাঁচব, শুধু নিজে বাঁচব এমন নয়, বরঞ্চ আমার এলাকার লোকজন, এলাকার নয় নিজের ঘরের পরিবারকে বাঁচাবো। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ ফরমান, বাঁচো, তুমি নিজেকে নিজে বাঁচাও এবং নিজের পরিবার বর্গকে বাঁচাও জাহান্নামের আগুন হতে, যার ইন্ধন মানুষ এবং পাথর।
আপনারা দেখেছেন রমজানুল মুবারকের প্রতিটি সময় রহমত ও বরকতময় এবং ফজিলত দ্বারা সম্বলিত সরাসরি অনুষ্ঠান রহমতপূর্ণ রমজান। আসুন এর কিছু দৃশ্য দেখে আসি।
মুক্তি লাভের কারণ হচ্ছে তওবা, ইস্তেগফার করা। আল্লাহ তাআলা দরবারে কেউ যদি তওবা করে, আল্লাহ তাআলা ইরশাদ করেন কোরআনে পাকের মধ্যে, সারমর্ম আরজ করছি, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, বিশুদ্ধ তওবা। আশা করা যায় তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কর্মগুলোকে মোচন করে দেবেন এবং তোমাদের দাখিল করবেন জান্নাতে, যার তলদেশে নদী প্রবাহিত।
সুবহানাল্লাহ।
কিতাবে বর্ণিত রয়েছে আমির আলী সুন দামত বরকাত আলী তার লিখিত রিসালার মধ্যেও লিখেছেন, তওবার তিনটি ভিত্তি। প্রায় বলে থাকি, আমিও হয়তো দুই তিনবার আরজ করে ফেলেছি আমাদের চ্যানেলের মধ্যে, যেহেতু আজকের বলার সুযোগ হয়েছে, বারবার বললে বারবার হয়তো আমাদের নিজের যিনি বলছে তার দিলের মধ্যেও আটকে যাবে এবং যারা শুনছে তারাও ঠিকভাবে উপলব্ধি করতে পারবে। তো আবার তিনটি বিষয় জরুরি। নাম্বার এক, অতীত গুনাহের জন্য অনুতপ্ত হওয়া। নাম্বার দুই, উপস্থিত গুনাহ অবিলম্বে ত্যাগ করা। আর নাম্বার তিন, ভবিষ্যতে গুনাহ থেকে বেঁচে থাকতে দৃঢ় সংকল্প হওয়া।
জি,
এই তিনটি বিষয় সামনে রেখে যখন মানুষ তওবা করবে তার তওবা কবুল হবে, যে গুনাহ হয়েছে গুনার মধ্যে অনুতপ্ত হওয়া এবং গুনাহ ছেড়ে দেয়া এবং ভবিষ্যতে সেই গুনাহ না করার দৃঢ় সংকল্প যে তৈরি হওয়া যে এই গুনাহ আমার থেকে আর হবে না। তিনটি বিষয় যখন মানুষের ওই তওবা করার আগে থাকবে তাহলে সে তার তওবা কবুল হবে, আর তওবা কবুল হলে আল্লাহ চাহে তো মুক্তি এবং নাজাত পাওয়া যাবে। এবং নাজাত পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য আরও কিছু আপনার ই রয়েছে। যদি কেউ নাজাত পেতে চায়, যদি কেউ মুক্তি পেতে চায়, মাগফিরাত হয়ে যায়, তো এই মাগফিরাত হয়ে গেলে সে জান্নাত লাভ হয়। এই জান্নাত লাভ হলেই কেবল বুঝতে হবে যে আমি মুক্তি পেয়েছি, আমি নাজাত পেয়েছি। সেজন্য ইহকালীন জীবনে মানুষের কৃতকর্মের মাধ্যমে অর্জিত নেকি পরকালীন জীবনে পরিত্রাণ লাভের ওসিলা হবে। তাই দুনিয়াতে অধিক নেক আমলের দ্বারা বেশি বেশি সওয়াব লাভের চেষ্টা করা মুমিনের কর্তব্য, কিন্তু পার্থিব জীবনের মমতাময় জড়িয়ে আমলে সালে থেকে দূরে থাকলে পরকালীন জীবনে কষ্ট উপভোগ করতে হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, পৃথিবীর মিষ্টতা পরকালের তিক্ততা আর পৃথিবীর তিক্ততা পরকালের মিষ্টতা।
সুবহানাল্লাহ।
তাই পরকালীন জীবনে আল্লাহর শাস্তির ভয়ে গুনাহ পরিহার করতে হবে এবং অফুরন্ত নেয়ামত সমৃদ্ধ অমূল্য জান্নাত লাভের নেক আমল বেশি পরিমাণে করতে হবে। আর এজন্য প্রথমত আল্লাহ তাআলা যে একাত্মবাদ রয়েছে, একাত্মবাদের স্বীকার করা, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনয়ন, আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, লা শারিকালা, এবং মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তার বান্দা এবং রসুল, এই জিনিসটি কি করা,
স্বীকার করা,
স্বীকার করা। আল্লাহর আজাব থেকে পবিত্রতা লাভ ও জান্নাতে প্রবেশের জন্য আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা অত্যাবশ্যক, কারণ ঈমান ব্যতিরেকে মানুষের কোনো নেক আমল আল্লাহর নিকট কবুল হয় না,
হয় না।
এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়।
জি জি।
মুক্তি লাভের জন্য প্রথমেতে ঈমান আমাদের পাকাপোক্ত করতে হবে। যাদের ঈমান, আলহামদুলিল্লাহ আমরা মুসলমান রয়েছি, তো মারহাবা। আর এই মুসলমান হওয়ার পরে আমাদেরকে ঈমান পেলাম, এখন ঈমানকে আরো মজবুত করতে,
মজবুত করতে,
ঈমানে কামেলা নিয়ে আসতে হবে। ঈমানে কামেলা বানানোর জন্য আপনাকে আমাকে নেক আমল করতে হবে। নেক আমল আমরা কিভাবে করব, তাকওয়া অর্জন করতে হবে।
রাইট।
আল্লাহ তাআলা যে জান্নাত রয়েছে সেই জান্নাত লাভের অন্যতম উপায় হচ্ছে তাকওয়াশীল হওয়া। আল্লাহ তাআলা বলেন, আর স্বীয় প্রতিপালকের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি উদ্যান, দুটি জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা কি জানো কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করায়? তা হচ্ছে আল্লাহর ভয় বা তাকওয়া ও উত্তম চরিত্র। তোমরা কি জানো মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে প্রবেশ করায় কোন জিনিস? তিনি বলেন, মুখমণ্ডল ও লজ্জাস্থান।
আহা।
তারপর সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান সম্প্রচারিত করা হয়েছিল, যাতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্বভাব বর্ণনা করা হয়েছিল। আসুন তার কিছু দৃশ্য দেখে আসি।
আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, উনিও পরিবারের সদস্য ছিলেন, উনি বলেন, আমি 10 বছর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছি, কোনদিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেননি তুমি এই কাজটা কেন করো, যে কাজটা কেন করো।
আল্লাহ আল্লাহ।
এবং যখন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা হারানো গোলাম ওনার ব্যাপারে এসেছে, ওনাকে নেওয়ার জন্য এসেছে, উনি হারিয়ে গিয়েছিলেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কেউ নিয়ে আসলো, উনি অনেকদিন থেকেছেন। তো ওনার মা বাবা যখন খবর পেলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রয়েছে, তারা আসলো, এসে বলতেছে আমরা আমার ছেলেকে ফেরত চাই, আপনি ফেরত দিয়ে দেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমাদের ছেলে যদি তোমাদের সাথে চলে যেতে চায় আমার কোনো আপত্তি নেই, তোমরা নিয়ে যাও। তারা গেল, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলার কাছে গেল, এ বলতে বাবা আমি তো আমরা তোমাদের মা বাবা, তোমার মা বাবা, তুই আমাদের সাথে চলো, ঘরে চলো। তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মা বাবাকে সাথে নিয়ে আসলেন, মা বাবা মনে করছে বিদায় নিতে এসেছেন।
জি।
কিন্তু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা এবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দরবার থেকে আমি কোথায় যাব? আমি তো আমার মা বাবার কাছ থেকে এরকম মহব্বত পাই, নিজের এরকম মহব্বত আপনার কাছ থেকে।
আল্লাহ আল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আপনি যদি সাথে থাকেন দুনিয়ার কোনো সম্পর্ক আমার প্রয়োজন নাই, আমি চাই না এখান থেকে চলে যেতে, কারণ আমি যদি এখান থেকে চলে যাই আপনার সেই মায়া মহব্বত সেই ভালোবাসা আমি কোনোদিন কোনো জায়গায় পাবো না।
জি,
তখন উনি নিজে থেকেই মা বাবাকে বললেন আপনারা আমাকে মাফ করেন, আমাকে দয়া করে এই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহান সত্তার সেই সংস্পর্শ থেকে আমাদেরকে মাহরুম করিয়েন না।
অপরের সাথে শিষ্টাচার ও সদাচরণের ফজিলত সম্পর্কে বিভিন্ন ঘটনাবলী সম্বলিত অনুষ্ঠান দয়া করুন দয়া করা হবে, চলুন তারও কিছু দৃশ্য দেখে আসি।
স্বামীর প্রতি স্ত্রীর কিরকম আচরণ হওয়া চাই?
স্ত্রীর পক্ষ থেকে স্বামীর প্রতি দয়া, শুরুতে যদি আমরা এইভাবে যদি আলোচনাকে আমরা শুরু করি যে কোনো একজন স্ত্রী যদি সে সঠিকভাবে জানতে পারে কোরআন থেকে হাদিস থেকে যে তার স্বামীর মূল্য কতটুকু,
আচ্ছা
স্বামীর মর্যাদা কতটুকু, তখন সে অবশ্যই কিন্তু তার স্বামীর প্রতি দয়া দেখাবে। মসনাদে আহমদের মধ্যে একটি হাদিস মোবারকা যেটা প্রতিটা মহিলা আমাদের ইসলামী বোন যারা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, একজন মহিলা জন্য কত বড় গুরুত্ব আকারের রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদিও একজন মহিলাকে উপদেশ দিতে গিয়ে আল্লাহর হাবিব এই কথাগুলো বললেন,
জি
কিয়ামত পর্যন্ত প্রতিটা মহিলাকে শিক্ষা দিয়ে দিলেন।
সুবহানাল্লাহ।
কি হাদিসে পাক হচ্ছে যে হযরতে হুসাইন ইবনে মুহসিন
জি
রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তার এক ফুফু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো প্রয়োজনে আসলেন, তার প্রয়োজন পূর্ণ হলে প্রয়োজন যখন শেষ হলো তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি কি বিবাহিতা,
আচ্ছা
প্রশ্ন করলেন, তিনি বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি স্বামীর সঙ্গে কেমন আচরণ করো।
আল্লাহ,
আজকে হয়তো আমাদের সমাজের মধ্যে ধরনের আলোচনা উঠে আসে
জি
যে স্ত্রী তার স্বামীর সাথে কেমন আচরণ করে।
জি জি জি,
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সব নিজে প্রশ্ন করলেন যে তুমি তোমার যেহেতু তুমি বিবাহিত
জি
স্বামীর সাথে তুমি
কেমন
কিরূপ আচরণ করে থাকো, তিনি বললেন আমি একেবারে অপারগ না হলে, একেবারে অপারগ না হলে তার সেবা ও আনুগত্যে ত্রুটি করি না। মানে একেবারে যদি হয়তো কখনো অপারগ হয়ে গেলাম, উদাহরণস্বরূপ অপারগ বলতে এটাকে আপনি নিতে পারেন যে
অসুস্থ,
একবার অসুস্থ যে একেবারে সম্ভব হচ্ছে না, তিনি বলেন আমি একেবারেই অপারগ না হলে তার সেবা ও আনুগত্যে ত্রুটি করি না। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার স্বামীর সাথে তোমার আচরণ কেমন তা ভেবে দেখো, কারণ স্বামী তোমার জন্য জান্নাত কিংবা জাহান্নাম।
আল্লাহ।
দয়া করুন দয়া করা হবে অনুষ্ঠানের পর আকায়েদ ও আহকাম, বুজুর্গ ব্যক্তিদের জীবনী ও ঘটনাবলী, আদব ও শিষ্টাচার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাবলী সম্বলিত সরাসরি অনুষ্ঠান সুবাসিত রমজান সম্প্রচারিত করা হয়েছিল। আসুন তার কিছু দৃশ্য দেখে আসি।
আজকে বিষয় হচ্ছে কোরআন শাফাত করবে, মাদিনীপুর শামিল করবে আমাদের ইকরাম ভাই থেকে। জি হুজুর,
পবিত্র কোরআনুল করিম ফুরকানুল হামিদ আল্লাহ তাআলার এক অনন্য নিয়ামত।
আলহামদুলিল্লাহ,
এই কোরআনুল করিম এমন কিতাব যেটা দেখলে সওয়াব, পড়লে সওয়াব, শুনলে সওয়াব।
ইনশাআল্লাহ,
যদি পড়তে না জানে, কেউ যদি কোরআন করিম পড়তে জানে না কিন্তু মহাব্বত নিয়ে যদি কোরআনুল পাকের যে হরফ যেগুলো রয়েছে সেগুলো যদি আঙ্গুল যদি ভুলিয়ে যায় স্পর্শ করে সেটার মধ্যে আল্লাহ, সেটা যখন আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন।
ইনশাআল্লাহ।
কোনো ব্যক্তি যদি জিজ্ঞেস করে যে পৃথিবীর মধ্যে সব দুই ব্যক্তির মধ্যে আলাপ চলছিল যে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম চাকরি কোনটি, উত্তম কাজ কোনটি, সম্মান কোনটাতে রয়েছে, মর্যাদা কোনটাতে বৃদ্ধি পায়,
যে
এটা নিয়ে আলাপ চলছিল, তো এক ব্যক্তি বললো চলো আমরা নিজেরা সিদ্ধান্ত না নিয়ে না জেনে কোনো কিছু না বলে আমরা প্রিয় নবীর দরবারে যাই।
সুবহানাল্লাহ।
তো প্রিয়া নবীর দরবারে জিজ্ঞাসা করলে তিনি আমাদের একটা সলিউশন দিবেন। তখন তারা এসেই বললো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে পৃথিবীতে সবচেয়ে সম্মানিত কাজ কোনটি, সবচেয়ে রেসপেক্টেবল কাজ, সম্মান মর্যাদা, উত্তম চাকরি কোনটা। বুখারী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, প্রিয় নবী ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু,
সুবহানাল্লাহ,
সবচেয়ে উত্তম ব্যক্তি সে যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়।
আল্লাহু আকবার।
তাহলে এ থেকে বোঝা গেল সম্মানিত চাকরি মর্যাদা হচ্ছে কোরআন পাক নিজে শেখা এবং অপরকে শিক্ষা দেয়। সদর সৈয়দনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআনুল করিম নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয় এবং এর উপর আমল করে, কোরআন পাকে যা কিছু রয়েছে এর উপর আমল করে, তাহলে এই কোরআন কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করবে এবং তাকে জান্নাতে নিয়ে যাবে।
আরাফাত ভাই, কোরআন শাফাত করবে।
জি, এখন আজকে আমাদের যে বিষয়ে, যে কোরআন পাক এটা শাফাত করবে, শাফাতকারী যেটাই বলি, আসলে শাফাত এটা তো কোরআনে পাক করবে এটা তো রয়েছে অবশ্যই। শাফাত এই মানে আজকে আমরা এটার বিষয়ে মানে এটা শুধু কোরআনে পাক শাফাত করবে, এটার মানে কিন্তু এটা নাই। আবার অনেকে বুঝবে তাহলে শুধু মাত্র এটা না, তো আজকের বিষয় কোরআন শাফাত করবে, তার মানে অনেকেও শাফাত করবে না
এটা না।
অবশ্যই আমাদের অনুষ্ঠান তো অন্যান্য অনুষ্ঠানে নবীদের শাফাত, অন্যান্য শাফাত এগুলো কিন্তু বর্ণনা হয়ে থাকে। তো শাফাত বলতে কি? শাফাত বলতে তো যেটা আমরা স্বাভাবিকভাবে শাফাতের অনুষ্ঠান আমাদের মাঝে আলোচনা হয়ে থাকে সেটা হচ্ছে কাল হাশরের ময়দানে যে সুপারিশ করা হবে গুনাহগারদের জন্য, গুনাহগারদেরকে যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, জান্নাত দিয়ে দেন, এটার জন্য সুপারিশ করা হবে। এটা হচ্ছে আমাদের যে শাফাত, আমাদের উদ্দেশ্য হচ্ছে সেটা। যদিও শাফাতের অনেক সময় বিভিন্ন অর্থ আসে। তো কোরআনে পাক যে শাফাত করবে, আজকে আমাদের যেটা বিষয় এটার উদ্দেশ্য এটাই, এই কোরআনে পাক অনেক ফজিলত রয়েছে। তো কোরআনে পাক একটা ফজিলত হচ্ছে এটা, যারা কোরআনে পাক পড়বে, কোরআনে পাকের পাঠকারীকে কোরআনে পাক কাল হাশরের ময়দানে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এটা একটা হাদিসে পাক পেশ করার চেষ্টা করছি। হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআনে পাক শিখল আর শিখাল এবং যা কিছু কোরআনে পাকে রয়েছে তার উপর সে আমল করল, কোরআন শরীফ তার জন্য শাফাআত করবে,
আল্লাহু আকবার,
এবং জান্নাতের মধ্যে নিয়ে যাবে।
প্রতিদিন বিকাল হতো ছোটদের শিক্ষণীয় আসর, তন্মধ্যে ছোটদের জন্য উপকারী তথ্য ও শিক্ষণীয় বিষয়। আসুন এর কিছু দৃশ্য দেখে আসি।
আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা তিনি মাথার চুলের মধ্যে তেল ব্যবহার করতেন, যেন এই চুল দুর্গন্ধ হওয়া থেকে, বিভিন্ন ময়লা হওয়া থেকে যেন বেঁচে থাকতে পারে। তো এই তেল ব্যবহার করা এটাও সুন্নতে মুবারাকা রয়েছে। প্রিয় ছোট বন্ধুরা, আজকেতুকু আমরা যে নিয়ত করতে পারি যে আমরা যেন সর্বদা প্রতিদিন চেষ্টা করব যে আমাদের মাথার মধ্যে চুলে তেল ব্যবহার করার জন্য। এর থেকে কী হবে, আমাদের আশেপাশে যদিও বা কেউ তাকে, তারা আমাদের চুলের যে দুর্গন্ধ এটা থেকে বাঁচার সৌভাগ্য হবে। কেননা আমরা আমাদের চুল যদি ভালো পরিষ্কার না রাখে হয়তোবা তার দুর্গন্ধ বের হবে, এর দ্বারা অপর আমাদের ভাইয়ের অথবা আমাদের মা বাবার এটা কষ্ট হতে পারে। কেনই বা আমরা আমাদের চুলের দ্বারা বা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কারো কষ্ট অনুভব হবে? তাই আজকের এই পরিষ্কার পরিচ্ছন্নতা এই সেগমেন্ট থেকে আমরা এটা শিক্ষা নিয়ে আমাদের চুল আমরা পরিষ্কার রাখবো। এবং এটা যেন আজকে দেখা যায় কি, অনেকে রয়েছে বিভিন্ন চুলের ফ্যাশন করে থাকে। আমরা ফ্যাশন করব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে চুলের বাবরি চুল রাখা, যে কানের লতি পর্যন্ত চুল রাখে, আর বিভিন্ন সুন্নতের নিয়ম রয়েছে, আমরা যেন যদিও চুল রাখি বাবরি চুল রাখি। আজকে দেখা যায় আমার ছোট মুদার বিভিন্ন ধরনের বেধর্মী নায়ক নায়িকাদেরকে দেখে বিভিন্ন ধরনের ফ্যাশনমূলক তারা চুল কেটে থাকে। এটা থেকে আমাদের বাঁচা উচিত। কেননা যারা দুনিয়াতে থাকা অবস্থায় যাদেরকে ফলো করবে, যাদেরকে অনুসরণ করবে, সেটা চুল হতে পারে, সেটা শরীরের বিভিন্ন কাপড় চোপড় হতে পারে, সেটা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গও হতে পারে, যারা যাদেরকে ফলো করবে কাল কেয়ামতের দিন তাদের সাথে হাশর হবে।
অতঃপর আপনারা দেখেছেন আল্লাহ তাআলার হামদ ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতের আলোকে নিজ মস্তিষ্ক আলোকিত করার মতো সরাসরি অনুষ্ঠান কিছুক্ষণ হামদু নাতের আসরে। আসুন এর কিছু দৃশ্য দেখে আসি।
দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ আমাদের মাঝে আমার ডান পাশে আমার সোহেল আত্তারি ভাই উপস্থিত রয়েছেন এবং আমার বাম পাশে ফয়জুর রহমান ভাই আমাদের উপস্থিত রয়েছেন। মাশাআল্লাহ, শুরুতে আমরা ফয়জ ভাই থেকে কালাম শ্রবণ করব। আসুন আমরা কালাম শ্রবণ করে নিই, এরপর ইনশাআল্লাহ আমরা মাদানী ফুল শ্রবণ করব। জি ফয়জ ভাই।
আল্লাহু 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ
জি সোহেল ভাই, আজকে আমাদের দর্শকদের জন্য কিছু মাদানী ফুল দিতেন।
আল্লাহ তাআলাকে রাজি খুশি করার অন্যতম মাধ্যম হচ্ছে নফল ইবাদত করা। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রহমতে আলম নূরে মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আমার কোনো ওয়ালির সাথে অর্থাৎ বন্ধুর সাথে শত্রুতা করবে তার সাথে আমি যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছি, আর বান্দারা যে সমস্ত জিনিসের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করতে চায় তার মধ্যে সবচেয়ে বেশি পছন্দনীয় হলো ফরজ, যা আমাদের উপরে ফরজ করা হয়েছে, ফরজ ইবাদতগুলো, এবং নফলের মাধ্যমে সে নৈকট্য অর্জন করতে থাকে, শেষ পর্যন্ত আমি তাকে আমার বন্ধু বানিয়ে নিই।
আসুন এখন দেখি বরকতময় রজনী অনুষ্ঠানের কিছু দৃশ্য। তার মধ্যে রমজানুল মুবারকের বরকতময় রজনীতে নামাজ ও অন্যান্য ইবাদতের ফজিলত ও গুরুত্বপূর্ণ মাসাইল বর্ণনা করা হয়েছে।
আজকে আমরা এমন একটি বিষয় নিয়েছি, সম্পদ কিভাবে বৃদ্ধি পাবে। তো আসুন আর দেরি না করে আমার ডান পাশ থেকে শুরু করবো কামাল হুজুরের মাধ্যমে, যে বিষয় নিয়েছি সম্পদ বৃদ্ধির মাধ্যম, সে বিষয়ে আমাদের হুজুর কি বলে, আসুন আমাদের হুজুরের কাছে যাচ্ছে।
আজকের বিষয়টা শুনে প্রথমে আমি কিছুক্ষণ মনে মনে বললাম, আজকের বিষয় মনে হয় সবাই অধীর আগ্রহে
আগ্রহে
জানে, কারণ সবাই আজকে তো এমন একটা যেভাবে হোক পয়সাওয়ালা
পয়সাওয়ালা হতে
এই ধরনের একটা মাইন্ড। যদি আমরা সম্পদশালী অভাব মুক্ত হতে চাই তাহলে এখানে অনেক ধরনের আমল আছে। যেমন একটা আমল আছে আবু দাউদ শরীফের হাদিসটা,
জি,
আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এইভাবে, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার তৌবা করে তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির মুশকিলাত সংকট যা যা আছে দুশ্চিন্তা সব কিছু দূর করে দিবেন, এবং ওই ব্যক্তিকে এমন ভাবে রিজিক দিবেন তার দেমাগও নাই আকলও নাই কুত্তে গাছতে।
সুবহানাল্লাহ,
সম্পদশালী স্বভাব মুক্ত মানুষ সবার সহজ একটা ফোনটা সর্বদা ইস্তেগফার তওবা করা।
কোথার ভাই, সম্পদ বৃদ্ধির মাধ্যম এটা তো অনেক ব্যাপক। তো যেমন কামাল ভাই বলেছেন যে ইস্তেগফার করার জন্য, এরপর আরো যেমন রিওয়ায়েতের মধ্যে রয়েছে আমিরা আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া ফাইজানে সুন্নাতের মধ্যে একটা ঘটনা এভাবে বর্ণনা করেছেন যে একজন বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাই, তো উনি ওই জমানার আবদাল ছিল, ওনার দরজার মধ্যে একজন ভিক্ষুক আসলো কিছু ছাইল। আবদাল এটা ওলিয়ে কেরামের একটা স্তর, ওলিয়ে কেরামের যেটা স্তর রয়েছে, তো তন্মধ্যে উনি একজন ওই জমানার মধ্যে অনেক উচ্চ পর্যায়ে। জি, তো ওই আবদাল ওনার পরিবারকে বলেছেন যে ঘরের মধ্যে কি কিছু আছে, তখন ওই পরিবারের থেকে বলা হচ্ছে ছাতটা ডিম আছে, চারটা ডিম আছে, বলছে এগুলো ভিক্ষুককে দিয়ে দাও। এখন এই চারটা ডিম ওই ভিক্ষুককে দান করে দিল। এর কিছুক্ষণ পর ওনার ঘরের মধ্যে 40টা ডিম এসেছে।
সুবহানাল্লাহ। আচ্ছা, সাত দিন দিয়ে যদি কিছুক্ষণ আগে আবার কিছুক্ষণ পরে,
হ্যাঁ, এরপরে 40টা ডিম
তার ঘরের মধ্যে
কেউ পাঠিয়েছে উপহার হিসাবে।
সুবহানাল্লাহ।
যখন পাঠিয়েছে তো জিজ্ঞাসা করলো, উনি ওনার পরিবারকে জিজ্ঞাসা করলো, কয়টা ডিম? বলছে 30টা ডিম। যে কেন, তুমি তো ডিম দিয়েছো যে 6টা, 30টা কেন আসলো? তো ওনার পরিবার বলতেছে, ওনার ঘরওয়ালি বলতেছে যে আসলে ডিম 40টা এসেছে, 30টা হচ্ছে ভালো একদম ইনটেক, আর 10টা হচ্ছে একটু ভাঙা চোরা, একটু নষ্ট না ভেঙে গেছে এই ধরনের। তো বলতেছে 40টা এসেছে, বলছে আমি যখন দান করেছি এর মধ্যে 3টা একদম ইনটেক ছিল,
আল্লাহ আল্লাহ,
আর একটা ছিল একটু
ভাঙা
এই ধরনের। তো বলতেছে আল্লাহ তাআলা একের বিনিময়ে 10 দেন। তুমি যখন বলেছ, আপনি যখন আমাকে বলেছেন, ওনার পরিবারকে বলতেছে যে 30টা ডিম, তখন আমি হিসাবটা মিলাতে পারতেছি না, যেহেতু ডিম দিয়েছ 6টি, তো আসবে তো 40,
তাদেরটা কেন? এটুকু মানে একটা বিশ্বাস ছিল যে অবশ্যই আমি এক দিলাম, তাহলে তো তার 10ই কি?
এটা কোরআনে কারিমের মধ্যে রয়েছে, যেমন কামাল ভাই যেটা বললো না, যেমন ইস্তিগফার পাঠ করা। তো এভাবে আমরা যদি খরচ করি, কেউ যদি এটা চায় যে সে সম্পদশালী হবে, তো আমি তাকে অনুরোধ করবো আপনি দান করেন, আপনার সামর্থ্য অনুযায়ী দান করেন, আপনি দান করবেন ইনশাল্লাহ তাহলে আপনার কাছে আসবে, সার দিবেন 40 আসবে, কমবে না ইনশাল্লাহ।
রমজান 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 রমজান।